তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম বেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আর একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা এবং নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, পাশাপাশি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। মুবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদেরকে বিষয়ভিত্তিক মাদানী ফুল প্রদান করে থাকেন। আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদেরকে কিছু মাদানী ফুল কিছু বিষয় জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাক পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। তো আমাদের উচিত আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, নেকি অর্জন করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য, পদমর্যাদা বৃদ্ধির জন্য দুরুদে পাক পাঠ করা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে তার 10টি গুনাহ মুছে দেওয়া হয়, তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তো আমরাও নিয়ত করে নিই ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল দুরুদ পাক পাঠ করার অভ্যাস গড়ে নিব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে অনুষ্ঠানের শুরুর দিকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনানোর জন্য কুরআন পাক এর তেলাওয়াত আমরা শুনে থাকি। তো আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারী তাআলা শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয়ভিত্তিক আলোচনা তো থাকবে, আর হ্যাঁ, পাশাপাশি আপনাদের কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় কী হবে আপনাদেরকে জানাবো। এর পূর্বে আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসীন, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন, على صراط مستقيم, تنزيل العزيز الرحيم, لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون, صدق الله العظيم।
মাশা আল্লাহ মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আমাদের উচিত আমরাও যেন প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করি, যতটুকু সম্ভব প্রতিদিন যখন আমরা কোরআনে পাকের তেলাওয়াতে অভ্যস্ত হব, কোরআনে পাকের তেলাওয়াত করব, তখন কোরআনে পাকের যে ফয়েজ বরকত রয়েছে ওই ফয়েজ ও বরকত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, একটি বিষয় নিয়েছি, আর বিষয়টি কি হবে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা এখন হামদে বারী তাআলা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয়ভিত্তিক আলোচনা করব। আর আজকের বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য এবং নাত শোনানোর জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আর নাত পাঠ করার জন্য নুরুল আমিন আত্তারি ভাই আমাদের সাথে আছেন, পাশাপাশি আমাদের সাথে আছেন মুবাল্লিগ দাওয়াত ইসলামী আব্দুল মুতালিব মাদানী, পাশাপাশি আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মেয়েরা যাত্রী ভাই আছেন। ইনশাআল্লাহ তালা মিরাজ ভাই থেকে, আব্দুল মুতালিব ভাই থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। আর আসুন আমরা হামদে বারী তালা শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ খোদা শান তোমার, তুমি নবী রুসেদার, তুমি মালিকে জমানা, মদনী মদিনে ওয়ালে রাসূলুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রব সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মোহান, হে খালিক মালিক রব মোহান, সুবহানাল্লাহ, তুমি স্রষ্টা আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ। মুরাবি করি তুমি দাতা, মুরাবি করি তুমি দাতা, মুরা বন্দা তুমি মোলা, কফে কে তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মোহান, হে খালিক মালিক রব মোহান, সুবহানাল্লাহ। মুরাপাপ করি তুমি মাফ করো, মুরাপাপ করি তুমি মাফ করো, মুরা জুলুম করি তুমি দয়া করো, গিরে আছে তোমার দয়ার দুনিয়া, গিরে আছে তোমার দয়ার দুনিয়া, সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মোহান, হে খালিক মালিক রব মোহান, সুবহানাল্লাহ। সাহায্য করি খোদ সোবার তোর দর তোমার খোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালেক মালিক রব মোহান খালেক মালিক রব মোহান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা গুণকীর্তন আমরা করব এটাই স্বাভাবিক, এটা তো স্বভাবত আমাদের হওয়া উচিত। কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন কাজের কারণে আল্লাহ তাআলা প্রশংসা আল্লাহ তাআলা হাম আমাদের ওরকম হওয়া হয়ে ওঠে না। তো আমরা নিজেকে নিজের সময়কে একটু ইউটিলাইজ করি, ব্যবহার করি, আর একটু চিন্তা ভাবনা করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তার গুণগান যদি না করি, তার প্রশংসা যদি আমরা না করি, তাহলে কার প্রশংসা করব। তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তালা আমাদেরকে নেক আমল ভালোভাবে করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একটি বিষয় আমরা নিয়েছি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি হ্যাঁ, বুজুর্গানে দিনের আলোচনা যখন করা হয় তখন আল্লাহ তালার রহমত বর্ষিত হয়। তো আল্লাহ তালার রহমত পাবার জন্য, পাশাপাশি বুজুর্গানে দিনের জীবনী শিখার জন্য, বুজুর্গানে দিনের জীবনী আমরা শুনব, কেন শুনব, কী কারণে শুনব, কারণ তাদের থেকে আমরা স্পৃহা পাই, উৎসাহ পাই, উদ্দীপনা আমাদের অন্তরে আসে। কারণ তারা আল্লাহ তালার ইবাদত করে, তারা নেক আমল করে, তারা যেভাবে জীবনকে সাজিয়েছে, বর্তমান জমানায় অনেকে অনেককে ফলো করে, আইডল হিসাবে মানে, যে আমি যদি জীবনে সাফল্য অর্জন করতে চাই, আমি যদি সফল হতে চাই, তাহলে যারা সফল হয়েছে তাদের কাছ থেকে শিখি, তাদের লাইফস্টাইল কেমন ছিল, তাদের জীবনই কেমন ছিল, তারা যেই পথে অনুসরণ করে আজকে সফলতার শিখরে পৌঁছেছে, আমিও যদি ওইভাবে নিজের জীবনকে অতিবাহিত করি, ওই পথে অনুসরণ করি, তাহলে আমি শর্টকাট আমি কী করবো, সফল হতে পারবো। এটা আমাদের একটা ধারণা, এই ধারণাটাই সঠিক। এই ধারণাটাই আমরা বলে থাকি যে আমরা যখন বুজুর্গানের দিনের জীবনী অনুসরণ করব, অনুকরণ করব, তারা করেছে আল্লাহ তালার জন্য ইবাদত করেছে, তারা আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজ করেছেন, তারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে সফল হয়েছেন, তারা যে পথে চলে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আমরা যদি ওই পিছনে পিছনে ওই পথে চলি, তাহলে আল্লাহ তালাকে আমরাও সন্তুষ্ট করতে পারবো। শর্টকাট নিয়ম। আর এই জন্যে আমরা বুজুর্গানের দিনের জীবনী শুনি বা পড়ি বা আমরা কী করি, আলোচনা করি। আজকেও ইনশাআল্লাহ তালা বুজুর্গানের দিনের আলোচনা ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ তাআলা তার জীবনী শুনবো। মুবাল্লিগ দাওয়াত ইসলামী মিরাজ ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আব্দুল মুতালিব মাদানী ভাই। তো তার থেকে প্রথমে যাব আব্দুল মুতালিব ভাইয়ের কাছে, তার কাছ থেকে কিছু মাদানী ফুল শুনবো ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে। আব্দুল মুতালিব ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আজকে বিষয় সম্পর্কে শুনলেন ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ তাআলাই, তিনি আমাদের অর্থাৎ সিলসিলায় কাদেরী আত্তারিয়ার যে সাজরা রয়েছে, সাজরার একজন মহান বুজুর্গ। তো তার জীবনী নিয়ে যদি কিছু আলোচনা করতেন, কিছু মাদানী ফুল আমাদেরকে দিতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযুবিল্লাহি মিনাশশাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। জি সোহেল ভাই, তার জীবনী যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা তার জীবনীটাকে আমরা দুইভাবে, প্রথম পরিচয় তাকে আমরা জানতে পারি দুইভাবে।
জি জি।
এক তো হচ্ছে বংশগত দিক থেকে তার একটা পরিচয়,
জি,
এবং তার আমূলি জীবন ব্যবহারিক জীবনের একটা পরিচয়। জি, বংশগত দিক থেকে যদি আমরা দেখি, জি, তিনি হচ্ছেন সৈয়দুজান, তিনি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশধরে যে একটা মর্যাদা, সেই মর্যাদা যদি দিক থেকে আমরা তাকে দেখি, তিনি মহান মর্যাদার অধিকারী, সুমহান মর্যাদার অধিকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, বলেছেন যে
আমি চলে যাব, আল্লাহ আমাকে ডাকবেন, আমি তার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমি তোমাদের কাছে দুটি মহান জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে আমার বংশধর আহলে বায়াতগণ। তো তাদেরকে তোমরা আঁকড়ে ধরো, কোরআন এবং তাদেরকে আঁকড়ে ধরো, তাদেরকে অনুসরণ করো। অন্যত্র এসেছে যে তোমাদের মধ্যে আর আমার আহলে বায়াতের মধ্যে উদাহরণ হচ্ছে এরকম, আমার আহলে বায়াত হচ্ছে নূহের কিস্তির ন্যায়, যারা এখানে উঠে যাবে তারা বেঁচে যাবে এবং তারা যারা এটাকে ছেড়ে দিবে তারা ধ্বংস হয়ে যাবে। তো এই দিক থেকে মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাই এর একটা মহান মর্যাদা আমাদের সামনে আসে। মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহি এর পিতার নাম হচ্ছে জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা। জাফর সাদিক রহমতুল্লাহ আলাই ইনি অত্যন্ত একজন বুজুর্গ, উঁচু মাপের বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাবি বুজুর্গদের যাদের নাম বলা হয়, ওয়াইসকরণ রহমতুল্লাহ আলাই, হাসান বসির রহমতুল্লাহ আলাই, রাবিয়া বসির রহমতুল্লাহ আলাই, এছাড়া হচ্ছে ইব্রাহিম বিন আদহাম, এই প্রমুখ বুজুর্গগণ যারা আছে, আমরা যদি তাসকিরাতুল আউলিয়ার গ্রন্থসমূহেতে দেখি সর্বপ্রথম যার আলোচনা হয় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাই। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তিনি তার এই সন্তানের ব্যাপারে বলেন যে আমার এই সন্তান হচ্ছে আল্লাহর মুক্তাসমূহর মধ্যে থেকে একটি মুক্তা, এবং আমার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আমি তাকে ভালোবাসি, আর তার আখলাক তার চরিত্র এরকম ছিল, আর যেমন তেমন ব্যক্তি তার ব্যাপারে উক্তিটি করেন না। ইমাম জাফর সাদিক তিনি এমন ছিলেন যিনি শরীয়তের ব্যাপারেও এত পারদর্শী ছিলেন এবং মারফাতের ক্ষেত্রেও তিনি অনেক উপরে মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, তার থেকে অনেক আউলিয়া কেরাম সবক অর্জন করেছেন, শিক্ষা নিয়েছেন। এবং আমরা যদি আমলি দিক থেকে তাকে একটু চিনি জানতে চাই, তাহলে প্রথমে আপনি বলছেন যে ইংদা জিক্রি সালিহিনা তানাজ্জালুর রহমা, যে যেখানে আউলিয়া কেরামের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তো আজকে উনি ওই মাপের একজন আউলিয়া কেরাম, একজন সালেহ ব্যক্তি, এবং তার উপাধিতেও একটা আছে আব্দে সালেহ। তিনি এত পরিমাণে আমল করতেন, এত পরিমাণে আমল করতেন, তার জমানার লোকেরা তাকে আব্দে সালেহ বলতো, অর্থাৎ সালেহ বান্দা বলতো। সালেহ বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহ তাআলার যে সকল হক রয়েছে সকল হক আদায় করেন, এবং বান্দার যে সকল হক রয়েছে যাকে হুকুকুল ইবাদ বলা হয়, সেই সকল হক যে আদায় করে, সকল হক যে আদায় করে নেই তাকে সালেহ বলা হয়। তার সাথে তার উপাধি ছিল সাবির, আমিন, এবং আমরা তো সর্বদাই বলে মুসা কাজিম, কাজিম এটাও তার একটা উপাধি, যে তার জীবনী আলোচনা করা মানে হচ্ছে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হওয়া। তো যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন তারাও আশা করি তার জীবনী আলোচনা আমরা করছি, আপনারা শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনাদের উপরে এবং আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। এছাড়া যদি আমরা প্রতি নামাজের মধ্যেই সূরা ফাতিহা পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন এবং তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, নিয়ামত প্রাপ্ত হিম যে সর্বনামটা আছে, এই হিম সর্বনামের মধ্যে থেকে তিনি একজন অন্যতম একজন এর মধ্যে রয়েছেন। এছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, তিনি সাদিকিনদের একজন,
সুবহানাল্লাহ।
অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট তাই রয়েছে যা তারা চাইবে এবং এটাই মুহসিনিনদের জাযা। আর এই মুহসিনিনদের মধ্যে তিনিও একজন, ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা আলাইহ। তো তার জীবনী আজকে আমরা শুনছি। এ বিষয়ে আমি সর্বপ্রথম আমাদের দর্শক যারা রয়েছেন মাদানী চ্যানেল তাদের কাছে আরজ করব, আমরা প্রতিনিয়ত আমল শুনি, আমলের ফজিলত শুনি, তখন আমাদের মাঝে একটা জজবা আসে যে আমরাও আমল করব। তখন আমরা আইডিয়াল খুঁজতে থাকি যে আসলে আমরা কিভাবে আমল করব। নানান মানুষ নানান কথা বলে, নানান মতাদর্শ পৃথিবীতে বিরাজ করছে, কিভাবে আসলে আলোচনা করব। তাদের নিকট আমার অনুরোধ হচ্ছে আপনারা আউলিয়া কেরামের জীবনীটা দেখেন, তারা কিভাবে আমল করেছে, তারা কিভাবে চলেছে, তারা তাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছে। আপনি চাইছেন আপনার জীবনটাকে ইসলামের রঙে রাঙাবেন, তো আপনারও উচিত হচ্ছে এই সকল আউলিয়া কেরামের জীবনীটাকে নেওয়া, তারা কিভাবে জীবনটা পার করেছে, তারা কিভাবে নামাজ পড়েছে, তাদের আকিদা কি ছিল, তাদের বিশ্বাস কি ছিল। আপনারা যদি অনুরূপভাবে আমল করেন আপনারা যা চাইছেন আশা করি তা পেয়ে যাবেন।
আসলে বাস্তবে কি আব্দুল মুতালিব ভাই, আমরা আউলিয়া কিরামকে ভালোবাসি, কেন ভালোবাসি? এই জন্য ভালোবাসি, আউলিয়া কিরাম আল্লাহ তালাকে রাজি করেছেন, খুশি করেছেন, আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পেরেছেন। যারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছেন তাদেরকে ভালোবাসলেই তো আমরা আল্লাহ তালা সন্তুষ্টির দিকে আমরা ধাবিত হতে পারবো। আর বুজুর্গানের দিন তারা বিভিন্ন ইবাদতের মাধ্যমে, বিভিন্ন রিয়াজতের মাধ্যমে যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন মাশাআল্লাহ, খুব সুন্দর, যে তিনি সাদিকিন, তিনি সালে, তিনি সত্যবাদী ছিলেন, তো এই সকল বিষয়ে যখন মানুষের গুণাবলী আমরা বর্ণনা বা চর্চা শুনি, একজন মানুষকে আমরা তখন ভালোবাসি যখন তার ভালো দিকগুলো আমাদের জানা হয়, আমরা বুঝতে পারি, দেখতে পারি, তখন তার প্রতি আমাদের ভালোবাসা আসে। তো বুজুর্গানের দিন যা নামই বলি, যেমন আপনি বললেন তাজকিরাতুল আউলিয়া কিতাবের কথা, এই কিতাবের মধ্যে অসংখ্য বুজুর্গের আলোচনা এসেছে। আর বুজুর্গানের দিনে আলোচনা যখন এসেছে, যখন আমরা এগুলো অধ্যয়ন করব, পড়ব, বুজুর্গানের দিনে জীবনী সম্পর্কে জানব, তখন তাদের প্রতি আমাদের ভালোবাসা আসবে। তারা যে কাজ করেছে এই কাজ করার জন্য আমরাও আগ্রহী হয়ে উঠব। তো এইভাবে দর্শকবৃন্দ, আমরাও আজকের অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে দেখার এবং শোনার একটা ব্যবস্থা করি। দেখব আমরা অনুষ্ঠান শেষে মুসা কাজিম রহমাতুল্লাহ তালালের জীবনের অনেকগুলো দিক আমরা জানতে পারবো, তখন তার প্রতি একটা ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি যে আমলগুলো করেছেন, ওই আমলগুলো করার জন্য আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের অন্তরে আসবে, আমরা আমলের দিকেও ধাবিত হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কল নেব, আপনাদের ফোন কল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনার দিকে যাব। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, তিনিও মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলার ব্যাপারে অনেক কিছু নিয়ে এসেছেন, আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কল শ্রবণ করি। জি, কল শুনিয়ে দিন।
আমি দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ ইউনূস। আপনাদের চ্যানেলটা আমি সবসময় দেখি, ভালো লাগে, নিয়ম মতো দেখি। এটা আমার স্ত্রী সবসময় দেখে চ্যানেলটা, আমার জন্য দোয়া করেন, আমি যেন মাদারীন চ্যানেল সবসময় দেখতে পারি। আমার দোয়া রাখি আমার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মাদারীন চ্যানেল দেখেন, আপনার ঘরের মধ্যে মাদারীন চ্যানেল দেখা হয়, আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি নিজে দেখুন, অপরকে দাওয়াত দিন, অন্যকে দেখার একটা সুযোগ করে দিন। যারা জানে না মাদানী চ্যানেল সম্পর্কে তাদেরকে বুঝিয়ে তাদেরকে দেখার আমন্ত্রণ জানান। দেখবেন ঘরে ঘরে যখন মাদানী চ্যানেল চলবে, ঘরে ঘরে লোক ইনশাআল্লাহ তাআলা তারা ইলমে দিন শিখবে, হাদিস কোরআনের আলোচনা শুনবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরে বিদ্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল।
আমি রাজশাহী থেকে বলছিলাম, মোহাম্মদ খোকন আশরাফি। আলা হযরতের একটু মানকাবা শুনতে চাইছিলাম, শুনে দিলে ভালো হতো।
আলা হযরতের মানকাবাত আপনি শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকবেন, অনুষ্ঠানও দেখুন। পরবর্তী কল।
আমি বগুড়া জেলা থেকে বলতেছি, আমার নাম আবু বকর সিদ্দিক। টিভিতে অনুষ্ঠান হয়, এটা দেখি আমরা, খুব ভালো লাগে, ভালো প্রোগ্রাম, সকালবেলা দেখি, রাত্রে দেখি, এখান থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক দিন থেকে দেখতেছি, খুবই ভালো লাগে। এইরকম চ্যানেলে এইরকম কোন অ্যাড্রেস নাই, কোন বিজ্ঞাপন নাই, এখানে শুধু ইসলামের আলোচনা, এটা খুব ভালো লাগে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা চ্যালেঞ্জ আছে, তো আপনারা পরিচালনা করতেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের এটা একক বৈশিষ্ট্য, মাদানী চ্যানেল কোনো অ্যাড নেয় না, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করি যেই সময়গুলোতে অ্যাড নেওয়া হয় ওই সময়গুলোতে আপনাদেরকে কিছু আলোচনা শোনানোর জন্য, কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবো। তো আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক, পাশাপাশি আপনারাও দেখছেন আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আপনাদের উৎসাহে আমরা উৎসাহিত হয়ে আলহামদুলিল্লাহ আমরাও সামনের দিকে অগ্রসর হচ্ছি, আপনাদের ভালোবাসা থাকবে, আমরাও অগ্রসর হতে থাকব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি কথা শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দৌলা, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, হাটহাজারি। আমি একটা নাচ শুনতে চাই, সেটা হচ্ছে প্রিয় মদিনা জুড়ে যাবো কেমন করে।
জি প্রিয় ভাই, আপনি নাচ শুনতে চাইছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আপনি কালাম শুনতে চাইলেন ইনশাআল্লাহ তাআলা। আর নূর আমিন ভাই আমাদের সাথে আছেন, নূর আমিন ভাইয়ের কাছে যাব, কালাম শুনব, যেহেতু আপনাদের অনুরোধ এসেছে, আপনাদের অনুরোধ না রেখে তো পারি না, ইনশাআল্লাহ তাআলা কালাম শুনে এরপর আবারও আলোচনার মধ্যে আসব। মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেজি মোহান তোমার দরবার রাসূলের তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবে কি যে মন তোমার দরবার রসূলে আরবি কি যে মন তোমার দরবার রসূলে তোমার দরবার দয়াল ভণ্ডার রসূলে আরবি অসহায়দের তুমি রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি তুমি নবী দের সরদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি শূন্য হাতে ফিরেনি কে তোমারি দরবার হতে শূন্য হাতে ফিরেনি কে
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে নিজের জিহ্বাকে সতেজ রাখার তৌফিক দান করুক। আলোচনা চলছিল ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলার জীবনী নিয়ে। আমরা কিছু মাদানী ফুল শুনেছি আমাদের মোবাল্লিগ দাওয়াত ইসলামী আব্দুল মুতালিব মাদানী থেকে। যাব আমরা মিরাজ আতারি ভাইয়ের কাছে। মিরাজ আতারি ভাই থেকে আমরা কিছু মাদানী ফুল শুনবো ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে। জি,
যার বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা শুনতেছিলাম, তো আমরা যদি সর্বপ্রথম তার যে শুভ আগমন এটাও আমরা জেনে নিই যে তার তিনি সফর মাসের আপনার সাতই সফরুল মুজাফর তিনি দুনিয়াতে তাশরিবানে, যার ব্যাপারে বর্ণনা করা হয় যে রুস মঙ্গলবার সূর্য উদিত হওয়ার সময় আপনার মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুত তৈয়িবার খুব মাঝ বরাবর ইনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মাজারে আনোয়ার রয়েছে এর নিকটবর্তী অবস্থায় তার জন্ম হয়ে থাকে। এবং তার জীবনের প্রতিটা বিষয়ে আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম খুব চমৎকারভাবে এখানে বর্ণনা করে যে তার জীবনের প্রতিটা অধ্যায় যেন একে একটা আমাদের জন্য শিক্ষার বিষয়। তার চরিত্র, তার ইবাদত যা আমরা শুনলাম বর্ণিত রয়েছে যে তিনি রহমতুল্লাহি তাআলাই অধিক পরিমাণে ইবাদত করতেন এবং কি সারা রাত জেগে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকতেন এবং ধারাবাহিকভাবে দিনগুলোতে রোজা রাখতেন এবং তিনি আপনার নরমতা এবং উত্তম চরিত্র এবং সদা সর্বদা অর্থাৎ ইনি নিজেই নিজের উদাহরণ, যার ব্যাপারে বর্ণনা করা হয় ইনার নিকটবর্তী যখনই কেউ আসত মানুষ সালাম দেওয়ার পূর্বে তিনি রহমতুল্লাহি তাআলাই তাদেরকে সালাম পেশ করতেন এবং তার নিকট যখন কোনো মানুষ কষ্ট বা কোনো মুসিবতের অভিযোগ করতেন তখন তিনি দানশীলতার মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে তার ওই অভাবকে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করতেন সম্পূর্ণ। আল্লাহু আকবার। তো যে আসলে আমাদের ইনাদের জীবনী থেকে অসংখ্য বিষয় জানার শিখার অবশ্যই প্রয়োজন রয়েছে। সোহেল ভাই, আপনি যে প্রথমে যে বিষয়টা বললেন আসলে আমাদের নেক বান্দাদের আলোচনাগুলো যে আমরা হাদিসে তৈবা তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয় যে নবীদের আলোচনা এটা ইবাদত আর সলিহীন যারা তাদের আলোচনা এটা গুনাহের কাফফারা। যখন আমরা এই সমস্ত আউলিয়া ইকরামের জীবন নিয়ে আলোচনা করব তখন আমাদের জীবনের মধ্যে পরিবর্তন দেখা দিবে, আমরাও চাবো যে তাদের পদ তাদের যে পথ রয়েছে ওই পথকে অনুসরণ করার মাধ্যমে আমরাও কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আর আজকে যদি আমরা মুসা কাজিম রহমতুল্লাহ তাআলাই ইনার জীবনী দেখি তাহলে তার জীবনের প্রতিটা অধ্যায়ী মানুষকে কল্যাণের দিকে আহ্বান এবং মানুষকে আল্লাহ তাআলার নৈকট্যবান কীভাবে বানানো যায় তার জীবনের প্রতিটা দিকে যিনি আমাদেরকে এই কথা বলে যদি আমরা তার জীবনকে আলহামদুলিল্লাহ দেখি।
বাস্তবে কি যদি আমরা আউলিয়া কিরামের জীবনী দেখি বিষয়গুলো জানতে পারি, যে বিষয়টি আমাদের মিরাজ ভাই বললেন যে আউলিয়া কিরাম তারা দানশীল থাকেন, তারা দানশীল দান করেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেন, এর একটি উদাহরণ ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলার ব্যাপারে এসেছে। ঈসা বিন মোহাম্মদ মুগিজ করশি রহমতুল্লাহ তাআলাই তিনি বর্ণনা করেন যখন তার বয়স 90 বছরে উপনীত হয়েছিল তিনি বলেন আমি জুয়ানিয়া বস্তিতে উম্মে ইজাম নামক কূপের পাশে তরমুজ শসা এবং কুমড়ার চাষ করেছিলাম। যখন ক্ষেত প্রস্তুত হয়ে গেল আর কাটার সময় নিকটবর্তী হলো তখন পঙ্গপাল আক্রমণ করে পুরো ফসল ধ্বংস করে দিল। আমি ক্ষেত ও 2 উটের মূল্য এর সমপরিমাণ খরচের জন্য প্রায় 120 দিনার ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমি এই দুঃখ নিয়ে বসা ছিলাম তখন হযরত ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা তশরিফ আনলেন আর সালাম করার পর জিজ্ঞাসা করলেন তোমার কী অবস্থা? তখন আমি বললাম আমি নষ্ট হয়ে যাওয়া ফসলের মতো নিজেও নষ্ট হয়ে গিয়েছি, পঙ্গপাল আক্রমণ করে আমার 2টি উট সহ আমার প্রায় 120 দিনের ফসল নষ্ট হয়ে গিয়েছে। তো এরপর জিজ্ঞাসা করলেন ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনার ঋণ কত, আপনি কর্জ কত আছেন? তো তখন তিনি বললেন 2টি উটের সমপরিমাণ সহ আমি প্রায় 120 দিনার কর্জ রয়েছি। তখন ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলাই তার সঙ্গীকে বললেন হে উরফা তুমি আবু মুগিসকে 150 দিনার দাও। আর বললেন আমি তোমাকে ফসল ছাড়াও 30 দিনার ও অতিরিক্ত 2টি উট লাভ দিচ্ছি। আমি বললাম হে পবিত্র সত্তা ভিতরে তশরিফ আনুন আর এতে আমার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করে দিন। হযরত ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা ভিতরে তশরিফ নিয়ে গেলেন এবং দোয়া করলেন। এরপর আমাকে হাদিসে পাক শোনালেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বিপদ থেকে মুক্তি পাওয়া জিনিসের যত্ন নাও। অতঃপর আমি উটগুলোকে ক্ষেতে লাগিয়ে দিলাম এবং ক্ষেত সেচ দিলাম। আল্লাহ পাক ওই ক্ষেতে এমন বরকত দান করলেন, ফসল অনেক ভালো হলো। আমি তা থেকে কিছু ফসল বিক্রি করে 10,000 দিনার উপার্জন করলাম। এই যে ঘটনা, দর্শকবৃন্দ, চিন্তা করি আমরা বুজুর্গানের দিন, আমরা হয়তো অনেকের একটা বর্তমান সমাজে একটা যে যারা বুজুর্গানের দিন তারা তো ইবাদত করে, তারা কি মানুষের সাহায্য সহযোগিতা করতো কিনা, এরকম একটা ধারণা থাকে, মানুষের নেগেটিভ একটা চিন্তা ধারণা থাকতো। আমরা বুজুর্গানের দিনের জীবনে দেখি অনেক আছে, ঘটনা অনেক আছে যে তারা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেন, মানুষের বিপদে এগিয়ে আসতেন।
জি, বলছেন যে তারা আসলে কিরকম দানশীল ছিল।
জি,
দান তো তারা করতেন এবং সামান্য কোনো দান করতেন না, বড় বড় দান পর্যন্ত। যেমন মাত্র বললেন একজন মানুষ বিপদে পড়ছে তো তাকে
150 দিনার
দিয়ে দিলেন,
স্বর্ণমুদ্রা
দিয়ে দিলেন। এরকম পাওয়া যায় যে তিনি মদিনায় যখন বসবাস করতেন, মদিনায় যখন থাকতেন, তিনি গরিব মানুষদের সন্ধান করতেন গোপনে।
আল্লাহ,
অনুসন্ধান করতেন যে কে গরিব আছে, তখন তার ব্যাপারে জানার পর আসলে তার চাহিদা কতটুকু, তার প্রয়োজন কতটুকু। আমার কাছে তো হাত পাতলে 5 টাকা 10 টাকা জিজ্ঞাসা করবো না, তোমার কি সমস্যা, কি প্রয়োজন। তিনি ওই ব্যক্তিকে গোপনে গোপনে দেখতেন তার প্রয়োজনটা কতটুকু, সে কত বড় সমস্যার মধ্যে আছে। তখন রাত্রিবেলায় তিনি গোপনে ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ জিনিস তার ঘরের দরজায় দিয়ে আসতেন।
আল্লাহ,
এবং সেই লোকটিও সকালে দেখতেন যে পরিমাণ। আর এতে কি হয়, ওই যে ব্যক্তি যাকে সাহায্য করালো সে নিজেকে কখনো সংকোচ বোধ করে না যে তাকে সাহায্য করলো, কে তাকে সাহায্য, সে জানে না,
সে জানে না।
মানে আমাদের দেখা যায় আমি যদি আপনাকে বড় একটা সাহায্য করি তখন আপনি আমার সাথে কথা বলার ক্ষেত্রে কি হবে,
নমনীয় থাকে,
হ্যাঁ একটু নমনীয়, একটু সংকোচ বোধ করে, মানে বিভিন্ন বিষয়। আর আমাদের মাঝে যারা আছে বা অনেকে দেখা যায় সামান্য একটা কিছু দান করলাম, মসজিদে দান করলাম যে আমার নামে দোয়া হওয়া উচিত, মনে মনে একটা নিয়ত থাকে।
এমনও তো হয় নাম নেওয়া হয়নি, মানে আমার বলে দেয় আমার মার জন্য বা বাবার জন্য একটু দোয়া করবেন, কিন্তু নাম নিল না। পরবর্তীতে হুজুর আমি টাকা দিলাম, আপনি আমার মার নাম নিলেন না।
এই এরকম একটা ঘটনার সম্মুখীন আমি যেখানে তারাবি পড়াই ওইখানে ওই মসজিদে এক ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি, হুজুরকে বলছে কল করে দাও যে আমার বাবা অসুস্থ, আপনি একটু দোয়া করে দিন নামাজের, তারাবি নামাজের পর। তো হুজুর তারাবি নামাজের পর অনেক প্রেশার থাকে, উনি ভুলে গেছেন, দোয়া করেনি, তো স্মরণে আসছে ফজরে নামাজের পর, তিনি ফজরে নামাজের পর দোয়া করে দিয়েছেন। তো ওই হুজুরের সাথে ওই ব্যক্তি কয়েকদিন পর্যন্ত কথা বলে নাই, ওই এশারে নামাজের পর, তারাবির নামাজের পর কেন দোয়া করা হয়।
আহা,
তো এরকমও দেখা যায় যে আমাদের অবস্থাটা কোথায়, যে মানুষকে 10 টাকা সাহায্য করছি, অনেক মানুষ মিলে কাউকে 1 কেজি 10 কেজি 15 কেজি বা সামান্য পরিমাণ সাহায্য করছি, কিন্তু আমরা এভাবে এটাকে প্রচার করি, প্রসার করি, আমাদের নিয়ত, আমাদের মাকসাদ যেন আল্লাহ তাআলা নয়, আমাদের মাকসাদ অন্য কিছু হয়ে যায়। আমরা মসজিদে দান করছি, আমার হাত তুলে আমার জন্য দোয়া করতেই হবে, তখন বোঝা যায় যে মাকসাদ আল্লাহ সন্তুষ্টি নয়, অন্য কিছু। মাদ্রাসায় দান করছি তখন সেখানে সবাই আমার জন্য দোয়া করবে, আমার একটা ছবি নিবে, একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আমাকে নিয়ে, আমার আলোচনা হবে, তো এর দ্বারা বোঝা যায় তখন মাকসাদ আল্লাহ তাআলা নয় বরং অন্য কিছু। এ ব্যাপারে একটি হাদিস আমরা শ্রবণ করি, শিক্ষণীয় হাদিস, যারা এরকম করি বা আমাদের মাঝে যারা আছেন তাদের জন্য খুবই শিক্ষণীয়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে এমন একটা উপত্যকা আছে যে উপত্যকা থেকে স্বয়ং জাহান্নামও পানা চায়, 400 বার করে দিনে 400 বার আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায় এই উপত্যকা থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উপত্যকায় সেই সকল ব্যক্তিরা যাবে যারা লোক দেখানোর জন্য সৎকার করে, মানুষকে দেখানোর জন্য। তো আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আর ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে
এখানে আব্দুল মুত্তালিব ভাই যে বিষয়টা আপনি বললেন, একদিকে দাতা দান করছে, তার টাকাও যাচ্ছে, পাশাপাশি সে কি করছে, এই দানের পরিবর্তে জাহান্নামের ওই উপত্যকা গ্রহণ করছে, টাকাও গেল আর শাস্তিও পেলাম।
ভাবার বিষয়গুলো।
জি জি,
ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাই এর জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, তার যে উপাধিগুলো আছে সেগুলোর দিকে যদি আমরা একটু দেখি, তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তার একটা উপাধি হচ্ছে সাবির।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা বলেন না ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। যে এই যে সাবিরিন, এর এক বচন হচ্ছে সাবির, ধৈর্যশীল। তিনি এতটা ধৈর্যশীল ছিলেন, এতটা সহনশীল ছিলেন, যে ধৈর্যশীলের যে সংজ্ঞা, প্রথম বিপদ আসা অবস্থায় ধৈর্য ধারণ করা, অর্থাৎ যখন বিপদ এসছে সাথে সাথে যে আল্লাহ তাআলার উপর আমি সন্তুষ্ট, যা করেছেন আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে, আমি এর উপর সন্তুষ্ট, ধৈর্য ধারণ, তিনার মধ্যে এই গুণটা অধিক হারে ছিল। এছাড়া যে আমিন, যে উনার আরেকটা উপাধি ছিল আমিন, যে নিরাপত্তা দেওয়া মানুষকে, মানুষের সত্যবাদী হওয়া। তিনি সব সর্বদা সত্য কথা বলতেন, মানুষদেরকে সৎ উপদেশ দিতেন।
সুবহানাল্লাহ।
আর যে তাহার নামের সাথে সবচেয়ে প্রসিদ্ধ যেটা কাজিম, যে আমরা বলি কাজিম, এটাও আরবি শব্দ। যেমন কোরআন শরীফের মধ্যেও আসছে যে ওয়াল কাযিমিনা ওয়াল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, যে যারা রাগ সংবরণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে। সেই থেকে কাজিম শব্দটা তিনার কাছে আসছে, তিনার উপাধিতে এসেছে, যে তিনি রাগ সংবরণ করতেন, ধৈর্য ধারণ করতেন, রাগকে সাথে সাথে নিজে, কেউ তাকে কষ্ট দিল সাথে সাথে নিজেকে বলতেন না এর জবাবে আমি কিছু করব না, এর জবাবে আমি তাকে প্রতি উত্তর দেব না। তো এর দ্বারা কি হয়, রাগ সংবরণ করার কারণে ঝগড়া থেমে যায়, মানুষের সাথে যে একটা মহাব্বত সেটা দীর্ঘস্থায়ী হয়, সমাজে একটা স্থিতিশীলতা আসে। আমাদের সমাজে এই রাগ সংবরণ না করা, তিনার যে কাজেম নামটা, আমরা সবসময় মুসা কাজেম বলি, মুসা কাজেম বলি, কাজেম নিয়ে আমরা একটু ভাবি না। আমরা তো ওলিদেরকে ভালোবাসি, আমরা তো আউলিয়া কারামদেরকে ভালোবাসি, কাজেম নিয়ে যদি আমরা ভাবি তাহলে আমাদের সমাজের অসংখ্য সমস্যা সমাধান হয়ে যাবে,
সমাধান হয়ে যাবে।
ঘরের সমস্যা বলি, সামাজিক সমস্যা বলি, রাষ্ট্রীয় সমস্যা বলি, আমরা যে প্রাতিষ্ঠানিক সমস্যা বলি, অসংখ্য সমস্যা এই কাজেমের মাধ্যমেই সমাধান হয়ে যাবে।
রাগ একটা বিষয়, কিন্তু রাগ থেকে দেখা যায়, মানে রাগের মাধ্যমে অসংখ্য গুনাহের দরজা খুলে যায়। শয়তান মানে প্রচেষ্টায় থাকে কখনো না কখনো ব্যক্তির রাগ আসবে। বুজুর্গানের দিনের প্রতিও শয়তান নিরাশ হয় না, যে না যদি কখনো রাগ চলে আসে, কারণ রাগ দ্বারা আপনার এমন গুণা। শেখ তরিকত আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলী একটি রিসালা লিখেছেন রাগের চিকিৎসা, এর মধ্যে বিস্তারিত লেখা আছে যে রাগের মাধ্যমে মানুষ কোন কোন গুণার মধ্যে লিপ্ত হয়ে থাকে। রাগ তো একটা নর্মাল একটা বিষয় যে না রাগ আসলো, কিন্তু রাগের বশবর্তী হয়ে মানুষ এক এক দিকে চলে যায়।
একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আবুলাই সামারকান্দ রহমতুল্লাহ তাআলি বলে যে শয়তান বলে যে আমি এমন লোকের পিস থেকেও ফিরে যাই না যে দোয়া করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়, আমি তার পিছনে থাকি যে কোনো না কোনো সময় তার রাগ আসবে, আমি ওই তার রাগকে কাজে লাগিয়ে দেবো। কিন্তু দেখবেন আজ আমাদের সমাজের মধ্যে আত্মহত্যা, বড় বড় যে আপনার মাজাল্লা গুনাহী যে দরজাগুলো, তালাকের মতো এত বড় খারাপ কাজ, আল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ তালাকের মতো কাজ,
এটা জায়েজ কাজের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ হচ্ছে
তালাক। তো এর মতো কাজগুলো কিন্তু অনেক সময় মানুষ রাগের মাথায় দিয়ে তারপর বলে যে ভাই আমি এখন এটা কি করতে পারি। তো এই বিষয়ে খুব চমৎকার হাদিসেতে বা যা সহিহ ইবনে মাজার মধ্যে বর্ণনা করা হয়, মুসান্নিবে আহম্মদ এর মধ্যে বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে আমি মিরাজের রাতে জান্নাতে উচ্চ মহল দেখলাম, জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এগুলো কার জন্য? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন এটা তাদের জন্য যারা রাগকে হজম করে, অর্থাৎ রাগ আসা অবস্থায় ক্ষমা করে দেয়। তো নিঃসন্দেহে যে রাগ আসলে, রাগ যে তো আমরা মানুষ অবশ্যই, আবার কিছু মানুষ অনেকটা এমনও মনে করে যে একদম রাগই আসা যাবে না, অনেকে মনে করে যে রাগ আসেই খারাপ মন্দ বিষয়, আসলে এমনটা না, কিন্তু রাগকে কোথায় ব্যবহার করতে হবে
সেটা
তো আমাদের ওইটা জানতে হবে। কেননা হাদিসে তৈবার মধ্যে তো এটাও বর্ণনা করা হয় যে আপনার একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সাহাবা ইকরামকে নিয়ে তাশরিফ নিয়ে যাচ্ছিল, তো ওইখানে কিছু লোক যারা আপনার পাথর নিয়ে তারা নিজেদের মধ্যে শক্তি কি করতেছেন যে কার শক্তি বেশি, তো এমন একটা কুস্তি খেলার মতো কি তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল যে হে লোকেরা এরা কি করে এখানে? তখন কেউ বলল ইয়া রাসূলাল্লাহ যে বনী ইসরাইলের মধ্যে যারা আপনার বেশি শক্তি ছিল, শক্তিশালী লোক ছিল, তারা এই পাথরগুলোকে কি করতো, তারা উপরের দিকে তুলতো, এর মাধ্যমে তাদের শক্তির পরিচয় হতো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যার খুলাসা হলো আমি কি তোমাদেরকে এর চেয়ে তো শক্তিশালী সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো না? যে তোমাদের মধ্যে শক্তিশালী হলে ওই ব্যক্তি যে রাগ আসা অবস্থায় নিজেকে কি করে কন্ট্রোল করে, অর্থাৎ রাগকে হজম করে নেয়। তো আমাদের এই বিষয়ে যখনই শয়তান আমাদেরকে এইভাবে ঢুকা দেয়, আমিরে আহলে সুন্নত খুব সুন্দরভাবে রাগের চিকিৎসা নামক রিসালাতে রাগ আসলে আমাদের কী করণীয় এটাও বলেছে, কেননা রাগের মাসায় অনেক সময় বড় বড় কিছু হওয়ার পরে বান্দা অনেক সময় দীর্ঘ আফসোসও করতে থাকে, যার আমার এই একটা কথার কারণে এত বড় কিছু হয়ে গেল। তো আপনি করে কেন ভাবতেছেন, করার পূর্বে তো ভাবা দরকার ছিল।
বাস্তবে কি শেখাতের কথা আমির আলী সুন্নত দামাত বরকতুল্লাহ আলিয়া বলেন, পেহলে তোলো ফির বলো, অর্থাৎ প্রথমে চিন্তা ভাবনা করো তারপর বলো। এই বিষয়টা যদি আমাদের মধ্যে চলে আসে অনেক কিছু সমাধান আমরা পেয়ে যাব। দর্শক বৃন্দ, আলোচনা চলছিল ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলার জীবনী, তার গুণাবলী সম্পর্কে। আসুন আমরা কালাম শুনি নি।
ডেকে নামদলিম দিনে ওয়ালে প্রেমের শোধা অন্তরানামদলিম দিনে ওয়ালে আমায় কাছে যখন হবে তোমার দিদার তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার, আমার সপনে আসো না মদনিম দিনে ওয়ালে, খোদার পরে শান তোমার তুমি নবী দের ডেকে নামদনি মদিনে ওয়ালে প্রেমের শোধাপন করানামদনি মদিনে ওয়ালে আমার
আমার মা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কালাম আমরা শ্রবণ করলাম, আর আমাদের বিষয় চলছিল, আলোচনা চলছিল ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু আলোচনা শ্রবণ করব ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনী নিয়ে। মিরাজ ভাইয়ের কাছে আসবো, মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা সময় প্রায় শেষের দিকে সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠানও শেষ করবো ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই,
মাশাআল্লাহ, আল্লাহ পাকের এই মহান অলি, তিনের জীবনের একটা বিষয় এমন ছিল যে তিনি রহমতুল্লাহ তাআলা মানুষের জন্য অধিক পরিমাণে দোয়া করতেন।
সুবহানাল্লাহ।
আর যার বরকতে ওলামা ইকরাম বলে যে সে আপন যুগের মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ সে দোয়া করলেই আল্লাহ তাআলার বারগাহে কবুল হয়ে যায়।
সুবহানাল্লাহ।
এমন তার ব্যাপারে বর্ণনা করা হয় যা কোটি কোটি শাফিদের ইমাম ইমাম আহমদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ তাআলা বলে যে আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হতাম হযরতে মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা এর মাঝে উপস্থিত হতাম আর তার উসিলা নিয়ে দোয়া করতাম আর আমার ওই সমস্যার সমাধান হয়ে যেত।
সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, তো তার মাজারের আনোয়ারে গিয়ে আর এখান থেকে আরেকটা শিক্ষাও আলহামদুলিল্লাহ আমরা অর্জন করতে পারি যে আল্লাহর ওলি যারা তাদের উসিলা নিয়ে দোয়া করলে আলহামদুলিল্লাহ কি হয়ে যায়, যা এটা এক মহান ইমাম থেকে আমাদের শিক্ষা কি।
ইমাম হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম ইমাম খাল্লাল রহমাতুল্লাহ তাআলা আলাই অনুরূপ একটা উক্তি আছে। তিনি বলেন, আমার যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন হতো আমি ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা আর মাজার গিয়ে আল্লাহর কাছে চাই।
তার মানে সেটা বুঝা যায় যে আমাদের আজও বাংলার আনাচে কানাচে আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা, মানুষ যখনই মুসিবতে পড়ে যায় তখন আল্লাহর উলিদের উসিলা নিয়ে দোয়া করে আর তাদের উসিলা আলহামদুলিল্লাহ দোয়া কবুল হয়ে থাকে, বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যায়। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে উসিলার যে একটা বিষয় সেটা সম্পূর্ণ একটি অধ্যায়, যিনি আল্লাহ পাক আমাদেরকেও আর অপর দিক থেকে আমরাও যিনি মুসলমানদের জন্য দোয়া করি। এক বিজুরের ব্যাপারে বর্ণনা করা হয় যে তিনিও আপন যুগে মুস্তাজাবুদ দাওয়া ছিল, এই দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। তখন কেউ তাকে জিজ্ঞাসা করলে, হুজুর আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এর কারণ কি? তখন তিনি বললো যে আমি তো তেমন কিছু আমার এই বিষয়ে ধারণা নেই, তবে আমি একটি আমল করি, ঘর থেকে বের হয়ে আমি যাদের সাথেই দেখা করি আমি তাদের সকলের জন্য দোয়া করব। আমি দোয়া করতে থাকি যে মানুষ আমাকে যে কোনো বিষয়ে বললে যে আল্লাহ এই ব্যক্তি যদি মাগফিরাত হয়ে যায়, তার মুসিবত দূর হয়ে যায়, আমি দোয়া করতে থাকি মুসলমানদের জন্য। হয়তো ওলামা ইকরাম বলে কারণ এটাও হতে পারে যে দোয়া করার কারণে, অর্থাৎ দেখুন আমি অপর ব্যক্তির জন্য দোয়া করব, তখন আল্লাহ পাক আমার দোয়া গুলো কি করবে, কবুল করে নেবে।
এই যে এরকম যে বিষয়টা বললেন, এক তো হচ্ছে যে কোরআনে পাকের মধ্যে এই বিষয়টা এসেছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন, যে তাদের জন্য সেটাই রয়েছে যা তারা আল্লাহ তাআলার কাছে চাইবে। যারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা, পছন্দনীয় বান্দা, প্রিয় বান্দা, আল্লাহ তাআলা স্বয়ং বলছেন তাদের জন্য তাই রয়েছে যা তারা তাদের রবের কাছে চাইবে, আর এটাই হচ্ছে মুহসিনিনদের জাযা, যালিকা জাযাউল মুহসিনিন, মুহসিনিনদের জাযা। আর আপনি যে বিষয়টা বলছেন যে অন্যের জন্য দোয়া করা, হাদিস পাকের মধ্যে এসেছে কেউ যেন অন্য ব্যক্তির জন্য, কেউ যখন অন্য ব্যক্তির জন্য দোয়া করে তখন একজন ফেরেশতা তার কাছে নিযুক্ত হয়, সেই যে দোয়াটা করলো অপরের জন্য তখন ওই ফেরেশতা তার জন্য এই দোয়াগুলো করে। তখন ফেরেশতা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, প্রিয় বান্দা, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া, অর্থাৎ ফেরেশতার দোয়া তার জন্য কবুল করেন, শীঘ্রই কবুল করেন। আমরা আজকে সিয়াল ভাই আলোচনা করছিলাম ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলার জীবনী নিয়ে। ওলিদের ব্যাপারে একটা বিষয় আছে অন্তর্দৃষ্টি, যেমন হাদিসের পাকের মধ্যে এসছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, নিশ্চয়ই তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। অনুরূপ বিষয়টা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলার সাথেও আমরা দেখি, যেমন শাকিক বলকি রহমতুল্লাহ তাআলা তিনার ব্যাপারে এসছে, তিনি বলেন যে আমরা হজ যাত্রী একটা কাফেলা নিয়ে যাচ্ছিলাম, তো যখন আমরা একটি জায়গায় গিয়ে উপনীত হই তো অসংখ্য লোকদের আমরা দেখতে পাই, তো সেখানে তিনি সকলের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি সকলের হজকে কবুল করে নিও, কেউকে তুমি অকৃতকার্য করে ফিরিও না। তো তাদের মধ্যে তিনি একজনকে দেখতে পেলেন যে সে উলের পশমের কাপড় পরে আছে এবং মাথায় পাগড়ি পরে আছে, আর চেহারা খুব নুরান্বিত, চেহারা খুব সুন্দর চেহারা, তিনি দৃষ্টিকে সরাতে পারছিলেন না। তার মনে এটা উদয় হলো সে হয়তো একটু তাদের চেয়ে ভিন্ন এবং দেখানোর জন্য হয়তো এগুলো করছে এরকম একটা। তো যখন সে কাছে গেল তখন ওই যে যুবক যার ব্যাপারে সে ধারণা করছিল শাকিক বলকি রহমাতুল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলল ইজতানিউ কাসীরাম মিনাদ-যন ইন্না বাগাদ-যন্নি ইসম, তুমি মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলা এটা কোরআনের আয়াত যে তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই মন্দ ধারণার মধ্যে অনেক মন্দ ধারণা আছে যেগুলো পাপ গুনার মধ্যে পর্যন্ত মানুষদেরকে
অধিক ধারণা থেকে বেঁচে থাকবে, কারণ কিছু ধারণা গুনাহ।
তো তিনি এটা শোনার পর একটু হতভম্ব হলেন, আশ্চর্যান্বিত হলেন যে ব্যক্তি তো সাধারণ কোন ব্যক্তি না, যে অন্তর্দৃষ্টি যে তার খোলা। তো কিছু তিনাকে অনুসরণ করার জন্য তাকে খোঁজার জন্য নিজেকে মাফ করিয়ে নিলেন যে আমি যে তার প্রতি ধারণাটা করছি আমি তার কাছে ক্ষমা চাইব, খুঁজতে গেলেন তো পেলেন না। তো এভাবে যেতে যেতে তো যখন ওয়াকেসা নামক স্থানে গেলেন তো সেখানে গিয়ে দেখলেন যে ওই ব্যক্তি নামাজ, সেই যুবকটি নামাজ পড়ছে, নামাজে কান্না করে করে নামাজ করছে। তো তিনি তার কাছে গিয়ে বসলেন, তো কাছে গিয়ে বসার পর তো যখন বসলেন বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি তো আপনার ব্যাপারে এরকম ধারণা করেছিলাম, তো আপনি আমাকে মাফ করে দেন। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, এরকম একটা আয়াত তিনি পড়ে শুনিয়ে দিলেন। তখন তার প্রতি তার আরও আস্থা পুক্ত হলো যে তিনি তো আসলেই অনেক বড় মাপের, আমি পরপর দুইবার যে ধারণা পোষণ করেছিলাম যে ইচ্ছা ব্যক্ত করে তার কাছে এসেছি, উভয়বার তিনি কি করলেন আমার মনের ইচ্ছাটা জেনে নিলেন। এভাবে যেতে 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 যখন হজ কাফেলা মক্কায় চলে গেলেন তো সেখানে গিয়ে দেখলেন যে তিনি এইরকম নামাজে অবস্থান করছেন, নামাজ পড়ছেন, মানুষ তার কাছে আসছে, নিকটে আসছে, দোয়া নেওয়ার জন্য আসছে। তো তিনি অবশেষে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কে, আপনার এত মর্যাদা এত শান শৌকত। তখন লোকেরা তাকে বলল যে ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হচ্ছেন ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ। তখন শাকিক বলকে বললেন যে নবী ফুলের বাগান এরকমই হয়,
বাস্তবে কি নবী ফুলের বাগান বুজুর্গানের দিন এমনই হয়, তাদের ইবাদত রিয়াজত তার ব্যাপারে অর্থাৎ ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলার ব্যাপারে এসেছে, তিনি সবসময় সারা রাত নফল নামাজ আদায় করতেন এই পর্যন্ত যে ফজরের সময় হয়ে যেত। আর ইমাম কাজিম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা এই দোয়াটি বেশি পড়তেন যে হে আল্লাহ পাক আমি তোমার কাছে মৃত্যুর সময় সহজতা ও হিসাবের সময় ক্ষমা প্রার্থনা করছি, এই দোয়া তিনি অধিকারে করতেন। একবার তিনি মসজিদে নববীতে তশরিফ নিয়ে গেলেন আর রাতের শুরুতে সিজদা করলেন, তো শোনা গেল যে তিনি সিজদা অবস্থায় আল্লাহ পাকের দরবারে আরজ করছিলেন আমার গুনাহের মাত্রা অনেক বেশি হয়ে গিয়েছে, সুতরাং হে আল্লাহ পাক তোমার পক্ষ থেকেও তত বেশি ক্ষমা হওয়া চাই। তো তিনি এটি বলতে রইলেন এমনকি সকাল হয়ে গেল। বুজুর্গানের দিন তাদের রীতি এত নেক আমল করার পর আল্লাহ তাআলা দরবারে কি করতেন, আল্লাহ আমার গুনাহের মাত্রা এত বেশি হয়ে গিয়েছে। এটা আল্লাহ ওয়ালাদের একটা ধরন, আল্লাহ ওয়ালারা নিজেরা অনেক নেকি করে নেকিকে মনে রাখতেন না, তারা নেকি ভুলে যেতেন, গুনাহের কথা তারা স্মরণে রাখতেন। যারা বুজুর্গানের দিন আল্লাহ তাআলা আমাদের কেমন হওয়ার তৌফিক দান করুক। দর্শক বিন্দু আজকের অনুষ্ঠানে ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলার জীবনের বিভিন্ন দিক আমরা আলোচনা করলাম, তার ইবাদত, তার রিয়াজত, তার অন্তর্দৃষ্টি, পাশাপাশি তার দানশীলতা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক কিছু আশা করি শিখতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আর দর্শক বিন্দু যারা আমাদেরকে দেখেছেন শুনছেন আমাদের সাথে আছেন, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা আছেন আমরাও আছি, পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মুবাল্লিগ দাওয়াত ইসলাম যারা আমাদের আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আল্লাহ তালা আমাদের খিদমতকে কবুল করুক। আবারও ইনশাআল্লাহ তালা পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে কোনো এক অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, মাদানী চ্যানেলের সঙ্গে থাকি। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা
মুহাম্মাদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনে বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তফা জানে রহমত বেলা কো সালাম, শমা বজমে হেদায়ত পেলা কো সালাম, মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, শমা বজমে হেদায়ত পেলা কো সালাম, হোসে আজম ইমাম তো কা পন্নো কা, হোসে আজম ইমাম তো কা পন্নো কা, জলওয়ে শান কুদরত পেলা কো সালাম, মুস্তফা জানে রহমত বেলা কো সালাম, শমা বজমে হেদায়ত পেলা কো সালাম, ডর দিয়ে কলব মে আজম তে মুস্তফা, ডর দিয়ে কলব মে আজম তে মুস্তফা, সৈয়দে আলা হযরত পেলা কো সালাম, মুস্তফা জানে রহমত পেলা কো সালাম, শমা বজমে হেদায়ত পেলা কো সালাম, ফয়জ সে দিন কে লাগো নবাজি বনে, ফয়জ সে দিন কে লাগো ইমাম میں سجے اس امیر اہل سنت پہلا کو سلام، مصطفیٰ جان رحمت پہلا کو سلام، شمع بزم ہدایت پہلا کو سلام۔
الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ۔ سبحانک اللہم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك۔ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك۔ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك۔ الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله۔ باك لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম۔
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।